খোদার কাছে এমন মর্যাদা তোমার, খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার, খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদ্রিদ চ্যানেল দর্শকবৃন্দ, অনুষ্ঠান তাযীমে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিয়ে আবার একবার হাজির হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম প্রতি সম্মান প্রদর্শনপূর্বক আজকের আলোচনা ইনশাআল্লাহ আজওয়াজাল আমরা শ্রবণ করব। শুরুতেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলতময় একটি হাদিস পাক আমরা শ্রবণ করে নেই। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান, অর্থাৎ কিয়ামতের দিন আমার কাছে তোমাদের মধ্যে হতে সবচেয়ে নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার প্রতি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমাদের আলোচনা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম প্রতি সম্মান প্রদর্শন পূর্বক। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে কেমন সম্মান প্রদর্শন করতে হবে, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জাত সম্পর্কে, সত্তা সম্পর্কে, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের গুণাবলী সম্পর্কে কেমন আকীদা ও বিশ্বাস রাখা দরকার, যেরকম তার ব্যাপারে বিশ্বাস রাখা দরকার সেরকম বিশ্বাস রেখেই তাকে সম্মান করাটাই হচ্ছে প্রকৃত সম্মান। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ব্যাপারে ভালো ধারণা রাখা, ভালো ধারণা রাখা, যেটা কোরআন ও হাদিস আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটাই আমাদেরকে অবশ্যই রাখতে হবে। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নবীগণ তো নিষ্পাপ, নবীগণ নিষ্পাপ, তারা কোনো পাপ না করেছেন, না করতে পারেন, না করবেন। নবীগণ এর ব্যাপারে কারো যদি এই কনসেপ্ট থাকে যে তারা নবুয়ত প্রকাশের আগে নাউযু বিল্লাহ তারা গুনাহ করার তাদের ভিতর একটা সক্ষমতা ছিল, তাই আজকে আলোচনা হচ্ছে নবীগণ না নবুয়ত প্রকাশের পূর্বে গুনাহ করার সক্ষমতা রাখেন, না নবুয়তের পরে, নবুয়ত প্রকাশের পরে। তাই নবীগণ আলাইহিস সালাতু ওয়াসালামগণ সর্বদা নবুয়ত প্রকাশের অর্থাৎ নবুয়তের এলান করার আগে এবং পরে সর্বাবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে মাসুম হিসাবে রেখেছেন, এবং এটাই হচ্ছে আমাদের পরিপূর্ণ আকীদা ও বিশ্বাস। ইনশাআল্লাহ আজ ওয়া জাল এ ব্যাপারে আমরা কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করব। শুরুতেই আমরা বলেছি যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবীগণের ব্যাপারে আমাদের আকীদা ও বিশ্বাস হচ্ছে তারা নিষ্পাপ, তারা মাসুম, তারা গুনাহ করতে পারেন না, না করেছেন, না করবেন। এটাই হচ্ছে আমাদের আকীদা ও বিশ্বাস। আল্লাহ তাআলা তাদের মধ্যে যে গুনাহ করার একটা স্পৃহা, যেটা শক্তি মানুষের ভিতর, মানবীয় দুর্বলতার মধ্যে একটা হচ্ছে, সে হয়তো চাইলে গুনাহ করতে পারে, আর আল্লাহ তাআলা দয়া থাকলে সে নেকির কাজের দিকে ধাবিত হতে পারে। তো গুনাহ করার যেটা একটা অংশ, পার্ট তার জীবনের মধ্যে লেখা থাকে বা তার শরীরের মধ্যে কিছু শয়তান ওয়াসওয়াসা দেওয়ার অংশ থাকে, এটা থেকে আল্লাহ তাআলা নবীদেরকে বিলকুল পবিত্র রেখেছেন, পরিপূর্ণভাবে পবিত্র রেখেছেন, না শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে, না তারা ওয়াসওয়াসা মতো কাজ করেন, তাদেরকে আল্লাহ তাআলা পুতো পবিত্র রেখেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আল্লাহ তাআলা নবীগণ আলাইহিস সালাতু ওয়াসালাম এর কাছ থেকে রুহের জগতে যেই ওয়াদা নিয়েছিলেন সেই ওয়াদার প্রতি আমরা কোরআন পাকের ওই আয়াতকে শুনি, আয়াতের তর্জমা শুনি, যে আয়াতে আল্লাহ তাআলা নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে। সুবহানাল্লাহ। চলুন, অর্থাৎ হে মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, স্মরণ করুন, যখন আমি নবীগণের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেছি এবং আপনার নিকট থেকে, আর নূহ, ইব্রাহিম, মূসা ও মরিয়ম তো নয়, ঈসার নিকট থেকে আমি তাদের নিকট থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা নিজের ওয়াহদানিয়ত এবং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর নবুয়তের ব্যাপারে অন্যান্য নবীদের কাছ থেকেও আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিলেন। পরবর্তী ইরশাদ হচ্ছে এবং স্মরণ করুন। যখন আল্লাহ নবীগণের নিকট থেকে তাদের অঙ্গীকার নিয়েছিলেন, আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমত প্রদান করব, অতঃপর তশরিফ আনবেন তোমাদের নিকট সম্মানিত রাসূল, যিনি তোমাদের কিতাবগুলো সত্যায়ন করবেন, তখন তোমরা নিশ্চয় নিশ্চয় তার প্রতি ঈমান আনবে, তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। আগের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং অন্যান্য নবীগণের কাছ থেকে কিছু নবীদের নামও আল্লাহ তাআলা কোরআনের বাকের মধ্যে ইরশাদ করেছেন, যেমন নূহ আলাইহিস সালাতু সালাম, ঈসা আলাইহিস সালাতু সালাম, ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু সালাম, এইভাবে অন্যান্য নবীদের জিকির করা হয়েছে, যে তাদের কাছ থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিলেন, আল্লাহ তাআলা রব হওয়ার অঙ্গীকার, আল্লাহ তাআলা সবার রব এই মর্মে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিলেন, তাদের পক্ষ থেকে ওয়াদা নিয়েছিলেন। তো নবীগণ আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকার করেছেন, এবং পরবর্তীতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কিতাব সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছেন যে এমন রসুল আসবেন যিনি তোমাদের, অর্থাৎ ওনার পূর্বে যে সকল নবীগণ আসবেন দুনিয়াতে, তাদের কিতাবে সত্যায়ন করবেন, তো তার উপর যেন সকল নবীগণ ঈমান আনে এবং তাকে যেন সাহায্য করে, এ ব্যাপারে ওয়াদা নিয়েছেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা রুহের জগতে যখন নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াসসালামের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, আমার নবীর ব্যাপারে আল্লাহ তাআলার ব্যাপারে ওয়াদা নিয়েছিলেন, তাহলে বলা বাহুল্য যে নবীগণ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার ওয়াহদানিয়তকে রুহের জগতে স্বীকার করেছেন, এবং নবী আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে নবী হিসেবে মানার এবং ওনার রিসালাতকে সত্যায়ন করা এবং ওনার উনি যে আখিরে জামানায় আসবেন ওনার উপরে ঈমান আনা এবং ওনাকে সাহায্য করার যে অঙ্গীকার তারা দিয়েছিলেন, এটা কোরআনে পাক কিতাবের মধ্যে, কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াত এই ঘটনা সুন্দরভাবে উল্লেখ করেছেন। তাহলে তারা ওই অবস্থায় মুমিন ছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা নবী হওয়ার ঘোষণা অনেক আগেই দিয়েছিলেন, সুতরাং দুনিয়াতে এসে তারা নবুয়তের ইজহারটা, নবুয়তের প্রকাশটা তারা অনেক পরে করছেন, কেউ 40 বছর বয়সে, কেউ বা আল্লাহ তাআলা যখন হুকুম দিয়েছেন সেই বয়সে তারা নবী হওয়ার এলান করেছেন, ঘোষণা দিয়েছেন। তাই যারা আল্লাহকে মানে এবং যাদেরকে নবী হওয়ার, নবী বানানোর এরকম ওয়াদা আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে, তাই তারা কিভাবে গুনাহ করতে পারে? না, তারা কখনো গুনাহ করতে পারে না, তাদেরকে আল্লাহ তাআলা নিজেই নির্বাচন করেছেন, নবুয়তের জন্য আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তো বলার উদ্দেশ্য হচ্ছে নবীগণ আলাইহিস সালাতু সালামগণ না নবুয়ত প্রকাশের আগে, নবুয়তের এলান করার আগে গুনাহ করেছেন, না করতে পারেন, না করবেন নবুয়ত প্রকাশের পরে, তাই আল্লাহ তাআলা তাদেরকে মাসুম করে সৃষ্টি করেছেন। তাই আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে একমাত্র নবীগণ এবং ফেরেশতাগণ হচ্ছেন মাসুম, নবী রসুলগণ এবং ফেরেশতাগণ হচ্ছেন মাসুম, তারা নিষ্পাপ, তারা না গুনাহ করতে পারেন না করেছেন, এটা হচ্ছে আমাদের আকীদা ও বিশ্বাস, এবং এটা রাখা চাই। যারা এই আকীদা বিশ্বাস রাখে না, যারা বলে যে নবীরা গুনাহ করতে পারেন, গুনাহ সক্ষমতা তাদের আছে কিন্তু তারা গুনাহ করেন না, তো তারা ঈমানদার না, তারা ঈমানের গণ্ডি থেকে তারা বেরিয়ে গিয়েছে, কারণ কিছু মৌলিক বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনা চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার নবীগণ যখন আল্লাহ তাআলাকে রুহের জগতে ওয়াদা দিয়েছেন, তো নবীগণ না দুনিয়াতে এলান অর্থাৎ নবুয়তের এলান করার পূর্বে না পরে তারা গুনাহ করতে পারেন। তাই আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে, যেটা আলোচনা আমরা আগেই করেছিলাম, যে একমাত্র নবীগণ রাসূলগণ এবং ফেরেশতাগণ হচ্ছেন মাসুম, তারা গুনাহ করতে পারেন না, আল্লাহ তাআলা তাদেরকে ওই গুণ দান করেন না যে তারা গুনাহ করার শক্তি রাখেন, গুনাহ থেকে আল্লাহ তাআলা তাদেরকে এমন পুতু পবিত্র করেছেন। সুবহানাল্লাহ। এখন আমাদের একটা জিনিস ভুল আমাদের সমাজের মধ্যে রয়েছে, যে আমরা ছোটো ছোটো বাচ্চাকে মাসুম বলে থাকি, যে মাসুম বাচ্চা, আল্লাহ মাসুম বাচ্চাদের উসিলাই দোয়া কবুল করো, কিন্তু মাসুম বাচ্চারা কখনো মাসুম হয় না, তারা যদি গুনাহ করে এটাকে লেখা হয় না, এটার পরিণাম তাদেরকে দেয়া হয় না, কারণ তারা বালিগ হয় নাই। তাই ছোটো বাচ্চা অন্যান্য বাচ্চাদের বেলায় মাসুম শব্দ ব্যবহার করা যাবে না, এটা হচ্ছে আমাদের ইসলামী কানুন বিরোধী, আইন বিরোধী একটা ব্যাপার স্যাপার। তাই আমরা আমাদের পরিভাষাগুলোকে আমরা দুরুস্ত করে নিই, শুদ্ধ করে নিই, যে আমরা শুধু নবী রসুল এবং ফেরেশতাদের ব্যাপারে আমরা বলবো তারা হচ্ছেন মাসুম, আর আল্লাহর ওয়ালিরা হচ্ছেন মাহফুজ, অর্থাৎ তারা গুনাহ করার শক্তি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া আছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে শয়তান থেকে হেফাজত করেন। তারা গুনাহ যখন তাদের প্রবৃত্তি নফস চায় গুনাহ করতে, আল্লাহ তাআলার দয়া তাদেরকে এমনভাবে ঘিরে রাখেন যে তারা আর গুনাহ করেন না, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন। তাই ওলিদের ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে ওলিরা মাহফুজ অর্থাৎ সুরক্ষিত তারা, আর আল্লাহর নবীগণ রসুলগণ এবং যারা ফেরেশতা রয়েছেন তারা হচ্ছেন মাসুম অর্থাৎ নিষ্পাপ, তারা হচ্ছেন মাসুম তথা নিষ্পাপ। দেখুন এখানে একটা কিছু কিছু কোরআন হাদিসের ব্যাপারে যারা ভুল ব্যাখ্যা দিয়ে থাকে, যারা ভুল ব্যাখ্যা দিয়ে এটা প্রমাণ করতে যায় যে নবীগণ নিষ্পাপ নন, নবীগণ নিষ্পাপ নন, তারা ভুল করতে পারেন, তারা নবুয়তের দাওয়াত দিতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলেন, আল্লাহ তাআলা তাদের গুনাহকে মাফ করে দেন, নাউযু বিল্লাহি মিন যালিক। যেমন তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের একটি কথাকে তারা তাদের দলিল হিসাবে পেশ করেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম যখন সূর্য দেখলেন, যখন চন্দ্র দেখলেন, যখন তারকা দেখলেন অন্ধকার রাতে, কোরআনে পাকের মধ্যে এই শব্দটা উল্লেখ রয়েছে যে হাযা রব্বি, যেমন ফালাম্মা রাআ আশ-শামস যখন তিনি সূর্য দেখলেন তখন তিনি বললেন যে হাযা রব্বি, এটা আমার প্রভু। এটা দ্বারা তারা বাতিল অর্থ অর্থাৎ ভুল ব্যাখ্যা তারা করে থাকেন, ভুল অর্থ তারা জনসম্মুখে তারা পেশ করে থাকেন, সেটা হচ্ছে এটা আমার রব। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম তারা ব্যাখ্যা দেন, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম তখন নবুয়তের এলান করেন নাই, নবুয়তের ঘোষণা দেন নাই, এর আগে বাল্যকালে তিনি সূর্যকে দেখে ইনি কি আমার রব, এটাই আমার রব হতে পারে, সূর্যকে দেখে এটা আমার রব হতে পারে, চন্দ্রকে দেখে এটাকে আমার রব, এটা কি আমার রব, এটা আমার রব হতে পারে, এরকম একটা কথা বলেছেন, এরকম বলে থাকে। যখন এগুলা আস্তে আস্তে অস্তনমিত হলো অর্থাৎ এগুলা যখন আস্তে আস্তে ডুবে গেল তখন তিনি বললেন যে না, যেগুলো ডুবে যায় সেগুলো আমার রব হতে পারে না। তারপরেও হাযা রব্বি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম যখন দেখলেন এগুলো আস্তে আস্তে অস্তমিত হচ্ছে, এগুলো ডুবে যাচ্ছে, তখন তিনি বললেন না, এগুলো আমার রব হতে পারে না, যেগুলো ডুবে যায় যেগুলো চলে যায় সেগুলো আমার রব হতে পারে না। তাই মুফাসসিরিন কিরামগণ এখানে খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে হাযা রব্বি শব্দটার আগে একটা হামজা ইস্তেফহাম অর্থাৎ প্রশ্নবোধক আলিফ হামজা এখানে রয়েছে, যেটা প্রশ্ন করে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম যখন এগুলোকে দেখলেন তখন বললেন হাযা রব্বি, এটা কি আমার রব, এটা আমার কখনো রব হতে পারে না। এটা এক প্রকার তার বিরোধী যারা ছিলেন, যারা আল্লাহ তাআলার ওয়াহদানিয়তকে বিশ্বাস করতো না, যারা রিসালাতকে বিশ্বাস করতো না, তাদের এক প্রকার জবাবের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের কথাগুলো বলেছেন। তাই আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাক পড়ার সাথে সাথে যারা আশিক রসুল কোরআনে পাকের তরজমা ও তফসির করেছেন তাদের তফসিরগুলো পড়া দরকার। আলা হজরতের তরজমা পড়ি, আলা হজরতের তরজমা কানজুল ইমান পড়ি, আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তালের আমরা তফসিরে নাইমি পড়ি, এভাবে অনুরূপভাবে তফসিরে জালালাইন পড়ি, ইনশাআল্লাহ আজাল আমাদের এই তফসির কারকদের মূল যেটা সুন্দর তফসির তারা আমাদেরকে উপহার দিয়েছেন আশিকান রসুল, এটা আমাদের জানা হয়ে যাবে, আমাদেরকে শয়তান আর মিসগাইড করতে পারবে না। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম কখনো না নবুয়ত প্রকাশের আগে, নবুয়তের এলান করার আগে না শিরিক করতে পারেন, না তিনি এরপরে গুনাহ করেছেন। তাই আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যেহেতু কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম সম্পর্কে ইরশাদ করেছেন যে ইয জা রাব্বাহু বিকলবিন সালিম, যখন আপন প্রভুর নিকট উপস্থিত হলো অন্যান্যদের থেকে মুক্ত হৃদয় নিয়ে, অর্থাৎ এটা তার উদ্দেশ্য হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের হৃদয় অন্তর শিরক মুক্ত ছিল, শিরক মুক্ত ছিল, শিরক জঘন্যতম গুনাহ। অন্য আয়াতের মধ্যে ইরশাদ হচ্ছে ওয়াজনুবনি ওয়াবানিয়া আন্নাবুদাল আসনাম, অর্থাৎ আমাকে এবং আমার পুত্রদেরকে প্রতিমাসমূহের পূজা থেকে দূরে রাখো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম এই দোয়া করেছিলেন। তো আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম এবং ওনার মাধ্যমে যারা দুনিয়াতে এসেছেন মুসলমান, তাদেরকে আল্লাহ তাআলা এই প্রতিমার শিরক করা থেকে, প্রতিমা পূজা, মূর্তি পূজা ইত্যাদি থেকে, আল্লাহ তাআলার সাথে শরিক করা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। তাই হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এক হাদিসে পাকের মর্মার্থ সারাংশ আমরা উপস্থাপন করতে পারি যে আমার উম্মত আমার পরে কখনো শিরিক করতে পারে না। এটার ভয় হুজুর পাশা বলেন আমার এটার ভয় নাই যে আমার উম্মত আমার পরে শিরিকে লিপ্ত হবে, মুশরিক হয়ে যাবে। এটা ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের দোয়ারই ফসল এবং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলার ওসিলায় আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেছেন, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের একটি আয়াত কেউ কেউ দ্বিমত পোষণ করে, এরকম বলেন যে কোরআন পাকের একটি আয়াত রয়েছে, লাইল্লাম ইয়াহদিনি রব্বি লাআকুনান্না মিনাল কওমি দাল্লিন। দাল্লিন শব্দের অপব্যাখ্যা করতে গিয়ে অনেকে এটা বলে থাকেন যে এই আয়াতে কারিমার মধ্যে বলা হয়েছে যদি না আমাকে আমার রব সৎ পথ প্রদর্শন করতেন তবে আমিও সেই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হতাম। দাল্লিনের অনেক শব্দ অনেক অর্থ রয়েছে, একটা শব্দ অনেক মিন্স করতে পারে, অনেক অর্থ দিতে পারে। যেভাবে কোরআন পাকের একটা আয়াত ওয়াজাদাকা দাল্লাম ফাহাদা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আপনাকে দাল্লান, দাল্লান শব্দের অনেক অর্থ রয়েছে। যারা পথভ্রষ্ট নেয় তারা গোমরা, তারা তারা ইসলামের গণ্ডি থেকে বাইরে, তারা অমুসলিম, তাদেরকে কখনো মুসলমান বলা যায় না যারা কোরআন পাকের অপব্যাখ্যা করে। যে বলা হচ্ছে দাল্লান শব্দের অর্থ হচ্ছে প্রেমে আত্মহারা হওয়া, প্রেমে আত্মহারা হওয়া। যে আলা হযরত আজিমুল বরকত পারওয়ানে শামে রিসালাত মুজাদ্দিদিন মিল্লাত ইমাম শাহ আহমদ রেজা খান ফাজিল বেরেলি রহমতুল্লাহ তাআলা দাল্লান শব্দের অর্থ করছেন যে প্রেমে আত্মহারা হওয়া। প্রেমে যে ব্যক্তি আত্মহারা হয়ে যায় তাকে দাল্লিন বলা হয়। যে আপনাকে আপনার রব তাআলা আপন প্রেমে স্বীয় প্রেমে আত্মহারা পেয়েছেন, ফাহাদা অথবর নিজের দিকে পথ দেখিয়েছেন, নাকন আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিদার দান করেছেন, সুবহানাল্লাহ। তো দাল্লান এর অনেক অর্থ রয়েছে, দাল্লিনের অনেক অর্থ রয়েছে, সব জায়গায় আমরা পথভ্রষ্টতার অর্থ নিতে পারি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দাল্লান শব্দের অনেক ব্যাখ্যা মুফাসসিরে কিরামগণ দিয়েছেন। যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, বলা হচ্ছে যে এটা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য গুনাহের দালালত ছিল না। কোন কোন আলেমগণ বলেন উক্ত আয়াতে বর্ণিত হাদান অর্থাৎ হাদা শব্দটা এর মর্মার্থ হলো আল্লাহ তাআলা দলিল প্রমাণের মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে সত্যকে স্পষ্ট করে দিয়েছেন, সুবহানাল্লাহ। হিদায়ত তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাহদি হিসাবে প্রেরিত হয়েছেন, হাদি মাহদি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো পথ প্রদর্শক। তো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি পথ দেখানোর জন্য দুনিয়াতে এসেছেন তিনি যদি পথ না পেয়ে থাকেন তাহলে তিনি কীভাবে নবী ও রাসূল হতে পারেন, এটা তো একটা বিবেকের প্রশ্ন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেমে আত্মহারা ছিলেন আর আল্লাহ তাআলা ওনাকে হিদায়াত দান করেছেন, অর্থাৎ সব পথ স্পষ্ট করে দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যকে স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহ তাআলার দিদার দান করেছেন। জাফর বিন মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াজাদাকা দাল্লান, এই আয়াতটির অর্থ হলো অনাদিকাল থেকে আপনার প্রতি আমার ভালোবাসা যা আপনার জানা ছিল না তা আমি আপনাকে জানিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন পাকের আরেকটি আয়াত আমরা দাল্লান বা দাল্লিন এর এর আরেকটা ভিন্ন অর্থে আমরা পেয়ে যাই, সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি। যেমন হযরতে ইয়াকুব আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম আপন পুত্র হযরত ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন হারালেন আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের যারা ভাইয়েরা ছিলেন তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের হারানোর ঘটনাটা যে তারা বানিয়ে ওনার আব্বা জানের সামনে বললেন, এটা লম্বা একটা ঘটনা। তো এই ব্যাপারে ইরশাদ হচ্ছে পুত্রগণ যখন বাবাকে এসে বললেন যে ইন্নাকা লাফি দালালিকাল কদীম, আল্লাহর শপথ আপনি আপনার ওই পুরনো পুত্র স্নেহের মধ্যে বিভোর রয়েছেন, যে আপনি আপনার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতি যে আপনার মহাব্বত ছিল, স্নেহ ছিল, এটার প্রতি আপনি কি বিভোর রয়েছেন। এটা লম্বা বাকেয়া, এটা ইয়াকুব আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে এই আয়াতটা এই কথাটা তার সন্তান বলেছিলেন যে ইন্নাকা লাফি দালালিকাল কদীম, আল্লাহর শপথ আপনি আপনার ওই পুরনো পুত্র স্নেহের মধ্যে বিভোর রয়েছেন, পুত্র ভালোবাসার মধ্যে বিভোর রয়েছেন। এই আয়াতের মধ্যে দালালিকা অর্থ এ নয় যে তিনি দীন সম্পর্কে পদভ্রষ্ট ছিলেন, নাউযুবিল্লাহ। কারণ যদি কোনো শ্রেণী নবীর ব্যাপারে এরূপ বলে যে তিনি কুফুরের গুমরাহিতে নিমজ্জিত ছিলেন তবে সে কাফির হয়ে যাবে। অনুরূপ অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইন্না লানারাকা ফি দালালিম মুবিন, নিশ্চয় আমরা তোমাকে স্পষ্ট ভ্রান্তিতে দেখেছি,
অর্থাৎ সুগভীর ভালোবাসায়। এখানে স্পষ্ট ভ্রান্তি মোরাদ হচ্ছে, যারা অর্থ করে এটা ভ্রান্তি নয়, এটা হচ্ছে সুগভীর ভালোবাসা। সুবহানাল্লাহ। হযরত জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত আয়াতে বর্ণিত দালাল এর অর্থ কিং কর্তব্য বিমূরতা, অর্থাৎ যে ওহী হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে তা বর্ণনা করার ব্যাপারে তিনি কিং কর্তব্য বিমূর ছিলেন। তখন আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করার পথ নির্দেশ করেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, অর্থাৎ হে মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি এ স্মৃতি অবতীর্ণ করেছি যেন আপনি লোকদের নিকট বর্ণনা করেন যা তাদের প্রতি অবতীর্ণ হয়েছে এবং যাতে তারা চিন্তা ভাবনা করে। সুবহানাল্লাহ। তো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ না অন্যান্য নবীগণ না পদভ্রষ্ট ছিলেন, নাউযুবিল্লাহ মাআযাল্লাহ, এরূপ যারা আকীদা ও বিশ্বাস রাখে যে নবীরা ভুল করতে পারে কিন্তু করেন না, বা নবীরা নবুয়তের এলান করতে গিয়ে নবুয়তের দাওয়াত দিতে গিয়ে তারা অনেক সময় ভুল করেছেন, এরূপ যারা বিশ্বাস রাখে তারা বাতিল, অর্থাৎ তারা ইসলামের গণ্ডি থেকে তারা বহির্ভূত, তারা মুসলমান হতে পারে না, তারা স্পষ্ট অমুসলিম ও কাফির। তাই আল্লাহ তাআলা নবীর ব্যাপারে রসুলদের ব্যাপারে আমাদের ভালো ধারণা রাখার আল্লাহ তাআলা তৌফিক নসিব করুন। আল্লাহ তাআলা কোরআন পাকের তারজমা ও তাফসির সুন্দর আশেকান রসুল যেভাবে করেছেন সেভাবে পড়ার, তা থেকে পড়ার আল্লাহ তাআলা আমাদের তৌফিক নসিব করুন। তাহলে আজকের আলোচনার সার কথা হচ্ছে, নবীগণ আলাইহিস সালামগণ মাসুম, তারা নবুয়তের এলান নবুয়তের ঘোষণা দেওয়ার আগেও মাসুম, তারা নবুয়তের ঘোষণা দেওয়ার পরে তারা মাসুম, প্রতিটা অবস্থায় তারা মাসুম ছিলেন, তারা নিষ্পাপ ছিলেন, তারা গুনাহ করতে পারেন না, না গুনাহ করার ক্ষমতা রাখেন, এরকম যারা আকীদা রাখে তাদের মতো ছিলেন না। তাই নবীগণ গুনাহ করতে পারে, যেমন আমার আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন না। তো যারা এরকম আকীদা রাখে যে আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন কিন্তু বলেন না, তো তারাও পদভ্রষ্ট এবং তারা কাফির। তাই নবীদের ব্যাপারে আমাদের স্পষ্ট আকীদা বিশ্বাস এটা হচ্ছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীগণ নিষ্পাপ, তারা গুনাহ করতে পারেন না, তারা করেন না, করতে পারেন না, এবং গুনাহ করার ক্ষমতা এটা আল্লাহ তাআলা তাদেরকে দেনই নাই, আল্লাহ তাআলা তাদেরকে মাসুম নিষ্পাপ করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনা, নবীগণ আলাইহিস সালাতু সালাম এর কথা যেগুলো কোরআনে পাকের মধ্যে এসেছে সেগুলোর বিস্তারিত ব্যাখ্যার অবকাশ রয়েছে। মুফাসসিরে কিরামগণ যেই ব্যাখ্যা আমাদের সামনে তুলে ধরেছেন তদ অনুযায়ী আমাদের আমল করা দরকার, নিজেদের বিবেক দ্বারা একটা শব্দের একটা অর্থ নিয়েই আমাদের পথ চলা আসলে উচিত হবে না। যেমন যেতে যেতে আপনাদেরকে একটা আমি উদাহরণ আপনাদের খেদমতে পেশ করতে পারি, যেমন বাংলায় একটা শব্দ আছে বল, এটাকে আপনি বিভিন্ন অর্থে আপনি ব্যবহার করতে পারেন, একই সেন্টেন্সের মধ্যে বিভিন্ন অর্থে বল শব্দটা কিন্তু অর্থ বহন করে। যেমন একটা মিসাল, একটা উদাহরণ হচ্ছে যে কেউ কাকে বলছে, যেমন আমি বলছি কাউকে তুমি বলো, সে বল প্রয়োগ করে তোমার কাছ থেকে বল ছিনিয়ে নিয়েছে। তাহলে তিনটা একটা লাইনের মধ্যে আমি বলো বলো শব্দটা তিনবার ইউজ করেছি, একটা হচ্ছে তুমি বলো, তার মানে তুমি বলো, তুমি মুখ দিয়ে কথা বলো অন্যজনকে বলো, এটা হচ্ছে কথা বলা অর্থে বলো শব্দটা ব্যবহার হয়েছে। সে বল প্রয়োগ করে, বল মানে শক্তি, শক্তি প্রয়োগ করে তোমার কাছ থেকে বল ছিনিয়ে নিয়েছে, বল মানে খেলার বল, যেটা ফুটবল বা টেনিস বল যেটা খেলছে সে, সেই বলটা সে ছিনিয়ে নিয়েছে। তাহলে একটা লাইনের মধ্যে একই শব্দ দেখতে একই এটা তিনটা অর্থ মিন করেছে, তিনটা অর্থ বহন করেছে। তাহলে একটা বাংলা ভাষার একটা শব্দ হয়ে যদি এটা অনেক অর্থ বহন করতে পারে, আর যেটা আল্লাহ তাআলা পছন্দনীয় ভাষা কোরআনে পাক, যেটা আল্লাহ তাআলা যে ভাষায় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম উপর কোরআনে পাক নাজিল করেছেন সে কোরআনের আরবি ভাষা, আল্লাহ তাআলার প্রিয় ভাষা, কতটা অর্থের অবকাশ রাখতে পারে একটা শব্দ। তাই আমরা যদি ভালো ডিকশনারি পড়ি, যেমন আমরা যদি লিসানুল আরব পড়ি, সবচেয়ে বড় বিশ্বকোষ যেটা অভিধান আরবি ভাষার মধ্যে, একটা শব্দের হাজারটা অর্থ পর্যন্ত ওখানে ধরা হয়ে আছে। তাই প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, একই অর্থ দ্বারা আমরা প্রত্যেক আয়াতের যেন আমরা তর্জমা ও তফসির না করে বসি, আমরা মুফাসসির ইকরামগণ যে তর্জমা ও তফসির করেছেন সেটা মেনে চলি, আমরা একই অর্থ প্রত্যেক জায়গায় ব্যবহার না করি, করলে হয়তো আমরা হোঁচট খাবো, সেই হোঁচটে আমরা ঈমানের গণ্ডি থেকে বাইরে চলে যাব, আর আমাদের ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করার যথেষ্ট সম্ভাবনা থেকে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসাবে রাখুক এবং মুসলমান হিসাবে ঈমান সহকারে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করুন। ইনশাআল্লাহ পরবর্তীতে নবীগণ আলাইহিসসালামের নিষ্পাপ হওয়ার আরও আলোচনা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আজ এ পর্যন্তই সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
খোদার কাছে এমন মর্যাদা তোমার, খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার, খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার।